আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে অন্যতম কৃপাধন্য ঈশ্বরের অন্যতম গুরু এবং ঈশ্বর নাম হটে বিশ্ব প্রচারক মন্ত্রী ও বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যম জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অভিযোগ কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ঈশ্বর প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে শ্রী পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অভিযোগ কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত সমস্ত সুধি সজ্জন ভক্তমন্ডলী মাতৃমন্ডলী পিতৃমন্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অভিযোগ আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করবো বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিবর্তিত হয় নিজ গুণে মার্জন করবো। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখানে প্রহ্লাদ মহারাজ যিনি একজন 5 বছরের শিশু তার জীবন চরিত্র শ্রীমদ ভাগবতে বর্ণনা রয়েছে। বহুলোক ভাবে যে আমাদের বয়স হলে আমরা ভগবানের আরাধনা করবো, এখন বয়স হয়নি। কেউ বাচ্চা যখন হরিনাম করতে শুরু করে তখন সবাই বাধা দেয়, এখন বয়স হয়নি। কিন্তু আমাদের অনুসারে বয়স হয়ে গেছে, কিন্তু আমরা করি না। কিন্তু আমরা জানি না যে আমাদের কতদিন এই দেহেতে আমরা থাকবো, বয়সটা আমাদের কতদিন। ইংরাজি একটা শব্দ আছে, হাউ ওল্ড আর ইউ। তারপরে আমরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হতে শুরু করছি। কেন? লোক ভাবে যে বৃদ্ধ হলে মৃত্যু হয়, তো বাচ্চার জন্মেও মৃত্যু হচ্ছে, তাহলে বৃদ্ধ। সেই জন্য দুর্লভ মনুষ্য জীবনের গুরুত্ব বুঝতে হবে। পশু পাখিরা বুঝতে পারে না, তারা মৃত্যুবরণ করছে। তো মনুষ্য দেহটা ওই রকম নয় যে পশু পাখিদের মতো মৃত্যুবরণ করবো। সেই জন্য মনুষ্য দেহ এক অর্থপূর্ণ সম্পত্তির মতো বা মূল্যবান এই দেহটি, যিনি প্রহ্লাদ মহারাজ, তিনি গুরুকুলে 5 বছর বয়সে পড়ছিলেন, কিন্তু তার বন্ধুদের নিয়ে তিনি ভাগবত কথা শিক্ষা দিতেন, মনুষ্য জীবনের গুরুত্ব সম্বন্ধে বুঝাতেন। যদিও প্রহ্লাদ মহারাজ অসুরকুলে জন্ম হয়েছেন, রজগুণ তমগুণের প্রভাব অসুরকুলে বেশি রয়েছে, ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি এই রজগুণ তমগুণের প্রভাবে থাকে। অসুরের সাধারণত বেশি ইন্দ্রিয় সুখে আসক্ত, যেমন প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু শব্দের অর্থ হচ্ছে কি, হিরণ্য মানে সোনা, কশিপু মানে নরম বিছানা। তার মানে এই সম্পত্তি আর কোন কামিনী, হ্যাঁ, নরম বিছানার প্রতি আসক্তি, এটা হচ্ছে আসুরিক চিন্তাধারা। তো যেটি ছিল এই হিরণ্যকশিপুর মধ্যে, হিরণ্যকশিপু স্বর্গমত্ত পাতালের অধীশ্বর রাজা, দেবতাদেরকেও পরাজিত করেছে, দেবতাদেরকেও পরাজিত করেছে। ইন্দ্র আদি দেবগণ হিরণ্যকশিপুর তত্ত্বাবধানে থাকত, তার নির্দেশ পালন করত। হিরণ্যকশিপু যখন চাইত বৃষ্টি দরকার, তখন ইন্দ্রকে বৃষ্টি দিতে বাধ্য। কোন কিছু প্রয়োজন দেবতাদের থেকে, হিরণ্যকশিপু যা আদেশ করত দেবতারা সেটা সরবরাহ করত। এত ক্ষমতা সম্পন্ন স্বর্গমত্ত পাতালের অধীশ্বর এই হিরণ্যকশিপু হয়েছিল ব্রহ্মদেবের আরাধনা করে। ব্রহ্মা আছেন আদিদেব, আদিজী, তিনি ভগবানের এই ব্রহ্মাণ্ডে এই জগতে প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা। তো তার তপস্যা করে ধ্যান করে এই হিরণ্যকশিপু বলিদান হয়েছিল, কি অহংকার ছিল না? এমন বর প্রার্থনা করেছিল যে বর পেয়ে সে ভেবেছিল আমি অমর, আমার মৃত্যু হবে না। এই জন্য যখন এই অহংকার আসে যে আমাকে কেউ মারতে পারবে না, আমি সব থেকে শক্তিশালী, তাহলে সে ধরাকে সরা জ্ঞান করে, সবাইকে হেয় প্রতিপন্ন করে, তাদের গুরুত্ব দিতে সে শিখে না। যেটি হিরণ্যকশিপুর মধ্যে ছিল যে সকলের গুরুত্ব রয়েছে, কিন্তু যখন এই অভিমান আসে, অহংকার আসে, তখন অন্যদের গুরুত্ব সে উপলব্ধি করতে পারে না, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, আমি শ্রেষ্ঠ বলে মনে করে। এই ব্রহ্মাণ্ডে এই যেটা যারা ভাবে এইরকম, তারা হচ্ছে অসুর। আমরা মনুষ্য দেহে থাকলেও এই মনোবৃত্তি আসুরিক চিন্তাধারা, কেবল নিজের দেহের সুখের চিন্তাতেই ব্যস্ত, নিজের সম্মান প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাতেই ব্যস্ত। সেটা হচ্ছে হিরণ্যকশিপুর চিন্তাধারা, অসুরের চিন্তাধারা। আর তারই পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ, যে প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করেছিলেন মায়ের গর্ভে, মাতৃগর্ভে। প্রহ্লাদ মহারাজ কি করে লাভ করলেন? তার বন্ধুদেরকে তিনি বলেছিলেন, তারা জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তুমি এত সুন্দর কথাগুলি কোথা থেকে শিখলে? তুমি আমি একসাথে গুরুকুলে আমরা শিক্ষা লাভ করছি, কিন্তু তোমার কথাটা স্কুলে আমাদের স্বর্ণ অমর যে শিক্ষক, আমাদের স্কুলের গুরু, তার শিক্ষা থেকে উল্টু তোমার শিক্ষা। এই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে নিয়ে বুঝিয়েছিলেন মনুষ্য জীবনের গুরুত্ব সম্বন্ধে, কি গুরুত্ব রয়েছে। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের বলেছিলেন যে চলো আমরা ভাগবত ধর্ম আচরণ করব। তার বন্ধুরা বলছে, এখন আমরা ছাত্র, পড়াশোনা করা আমাদের উচিত, খেলাধুলা করা উচিত, এখন এই ভগবত ধর্ম করা আমাদের সময় নয়, যেটা বর্তমান সমাজে বহু লোক বলে থাকে। এখন আমাদের পড়াশোনার টাইম, খেলাধুলার টাইম, আমাদের ফুটবল খেলব, এসব বই টই পড়বো কেন, ক্রিকেট খেলবো, সিনেমা দেখবো, ইন্দ্রিয় ভোগ করবো। এখন ছোট ছোট বাচ্চারাও এটা বলতে শুরু করেছে, স্কুল থেকে আমরা দেখছি। কাল আমরা গিয়েছিলাম সেভেন ক্লাসের একটা ছেলে, খুব স্মার্ট, কিন্তু তার কথা শুনে আমার মনে হলো যে কতটা সে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? সে জাগতিক দিকে, জাগতিক ইন্দ্রিয় সুখের দিকে সপ্তম শ্রেণীর ছেলে কোথা থেকে অ্যাডভান্স হচ্ছে, মানে তার মনটা এত নিচে হয়ে গেছে সে যেটা বোঝা মুশকিল। এখন সবাই সিগারেট পান করছে, মদ পান করছে, সেভেন ক্লাসের ছেলে মেয়েরা কি করে সম্ভব? তো কেন আমাদের চেতনার উদ্বুদ্ধ দেওয়া হচ্ছে, মোবাইল নিয়ে খারাপ ছবি দেখছে সেভেন ক্লাসের ছেলে, তখন এতে অ্যাডভান্স যে কিভাবে আমরা আরো নিজের সুখ করবো। তাদের হারি কথা বললে বুঝে, এগুলো কি, এগুলো নতুন জিনিস, এই দেখুন টিভি মোবাইলে কি আছে, খারাপ খারাপ জিনিস তারা আসুক, এইগুলা তো জীবন, এগুলা না করলে হয়, আপনারা এইসব তিলক করে। তো এইরকম কথাবার্তা এখন ছোট্ট বাচ্চা থেকে হচ্ছে, কেন না আমরা মায়ের গর্ভ থেকে এই ধরনের শিক্ষাটা পাচ্ছি। কি করে শিক্ষাটা পাচ্ছি? মায়ের গর্ভে আমরা টিভি দেখছি, মা যখন টিভি দেখছি, আমরা আজে বাজে ছবি দেখছি মায়ের গর্ভে, আমরা আজে বাজে খাচ্ছি, আজে বাজে কথাবার্তা বলছি মায়ের গর্ভে। তো বাচ্চা জন্ম হলে কিছুদিন পরে ওই কথাগুলি বলবে। প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভে ভগবত ভক্তি শিখেছিল বলে তার বন্ধুদের ভগবত ভক্তির কথা বলছে। আমরা অবশ্যই ভাবি মায়ের গর্ভে কি জ্ঞান হয়, নিশ্চয়। আপনার শুনে অবাক হবেন, আমেরিকার একটা বাচ্চা জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে সে কান্না করতে থাকে, কান্না বন্ধ করে, কিন্তু তাকে সব ডাক্তারি পরীক্ষা করা হলো, কোনো রোগ ধরা পড়লো না, কোনো রোগ নেই। তখন তার মায়ের কাছে ডাক্তার সবে আসলো, আপনার ছেলে কি কোনো সময় কান্না বন্ধ করে না? বলে হ্যাঁ বন্ধ করে, কখন আমাদের কোন রোগ দেখছি না, আপনি তো পাঠিয়েছেন হসপিটালে ডাক্তার, বড় বড় ডাক্তারের কাছে, কান্না কেন বন্ধ হচ্ছে না? কিন্তু কোন এক সময় কান্না কি বন্ধ হয় না? বলছে হয়। কোন সময়? বলে আমি যখন টিভি দেখি তখন কান্না বন্ধ করে। তখন ডাক্তার অবাক, আপনি যখন টিভি দেখেন বাচ্চা তখন কান্না বন্ধ করে? বলছে হ্যাঁ। আর টিভি বন্ধ হয়ে গেলে তখন সবসময় কান্না করতে থাকে, কোনো মতে কান্না থামানো যায় না। ও মা ভাবলো কোনো রোগ হয়েছে, তাই ডাক্তাররা পরীক্ষা করে দেখলো কোনো রোগ নেই। তখন তারা মায়ের কাছে নিয়ে এসে বললো ঠিক আছে টিভিটা খুলুন। তো টিভি খুললো কিন্তু বাচ্চা কান্না বন্ধ আছে। দেখো আপনি তো বললেন টিভি দেখলে কান্না বন্ধ হবে, টিভি দেখ তো দেখছে এখন কান্না বন্ধ আছে। আর মিথ্যা কথা বললেন না, আমি একটা বিশেষ টিভি দেখি সিরিয়াল, ওটা খুললে এখন কান্না বন্ধ হয়ে যাবে। তো খুলুন। তখন খুলেছে এমন জিনিস যেটা অশ্লীল, যেটা সমাজ মনুষ্য সমাজে উচিত না, পিতা মাতা হিসাবে প্রকৃত মনুষ্য সমাজে সেটি দেখা হচ্ছে। ভদ্র বিশেষ করে ভদ্র ব্যক্তি যারা পরিচয় দেয়, শুধু পোশাক আশাকে আমরা শিক্ষা দিকে ভদ্র ভাবতে পারি, কিন্তু আমাদের কার্যকলাপ অভদ্র। যেটা এখন সমাজ, যেটা ওই টিভিতে তার মা এমন অশ্লীল সব ছবি, যেটা আমরা এখনো ছেলে মেয়েকে নিয়ে বসে দেখি। আপনার শুনে অবাক হবেন, নদিয়া জেলার এক হেডমাস্টার, শিক্ষক শিক্ষিকা দুই স্বামী স্ত্রী হেডমাস্টার আলাদা আলাদা স্কুলে, তাদেরও চার বছরের মেয়ে রিসেন্ট এই ধরনের কিছু জিনিস মা বাবাকে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, টিভিতে যে জিনিস দেখে মা বাবা হেডমাস্টার, এমন বাজে ছবি দেখে মেয়ে একদিন তাদেরকে জিজ্ঞাসা করছে সেই ধরনের কথা। তখন হেডমাস্টার হিসাবে প্রশ্নের উত্তর দিতে পারেনি মেয়ের প্রশ্নের উত্তর। তখন তার একটু লজ্জা হয়েছে, ধিক্কার দিয়েছে নিজের জীবনে, ছি আমি একজন শিক্ষক, আমার ছেলে মেয়ের মেয়ের প্রশ্নের উত্তর, চার বছর মেয়ের প্রশ্নের উত্তর দিতে আমি জানি না, কেন টিভির যে দৃশ্য সেগুলি আমি কি করে উত্তর দিতে পারি না? তাহলে আমি এটা যে দেখছি, তাহলে আমি কত ভদ্র, আমি অভদ্র। শিক্ষকতার কোন যোগ্যতা নেই আমার, হেডমাস্টার হওয়ার যোগ্যতা নেই। নিজেকে ধিক্কার দিয়ে টিভিটাকে টেনে সঙ্গে সঙ্গে রাস্তায় নিয়ে আচ্ছা মেরে ভেঙে দিল। আজ থেকে আমি টিভি দেখা বন্ধ করলাম। তখন একটু জ্ঞান হলো, মেয়ে থেকে জ্ঞান হলো, চার বছর মেয়ে থেকে। তো এই যে আমেরিকার যখন এই টিভি দেখলো সেটা কারণ, তো এটাই প্রমাণিত হয় ভাগবতের কথা বাস্তব রিয়েল সাইন্স। এই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুরা জিজ্ঞাসা করেছে, যখন তিনি বললেন আমার মা নাম হচ্ছে কয়াদু, যে সত্যি নারী ছিল, তো আমার বাবা হচ্ছে হিরণ্যকশিপু, যে কি অসুর কুলে জন্ম হয়েছে, সে সর্বদা ইন্দ্রিয়ভোগের বিষয়ের প্রতি আসক্ত। তো এক সময় দেবতাগণ তারা বিচার করলেন যে আমি যখন গর্ভে আসি, তো তারা ভাবলেন আমার বাবা যেহেতু অসুর, তাই ওরা ভাবলেন আমি সে অসুরের বীজ রূপে এই গর্ভে এসেছি, তাহলে আমিও একজন অসুর। তাই আমার বাবার অবর্তমানে তপস্যায় যখন গিয়েছেন বাবা, তখন আমার মাকে দেবরাজ ইন্দ্র এসে দেবতাদের দ্বারা যুদ্ধ করে এই অসুর রাজ্যে অসুরদেরকে পরাস্ত করে আমার মাকে চুরি করে নিয়ে গেছে। কিন্তু নারদ মুনির কৃপায় আমার মা, তিনি নারদ মুনির আশ্রমে ছিলেন, নারদ মুনি ইন্দ্রকে নিষেধ করলেন যে এই যে গর্ভে যে ব্যক্তি আছে সে ভগবানের শুদ্ধ ভক্ত, অসুর নয়। কেন এই যে বীজটি এটা অসুর নয়? কেন না, হিরণ্যকশিপু যখন বীজ বপন করে তখন সে বিষ্ণু চিন্তা করে করে বীজ বপন করেছে। কেন বিষ্ণু চিন্তা করে? হিরণ্যকশিপু তো অসুর ছিল, বিষ্ণু তার শত্রু ছিল, কিন্তু শত্রুভাবেও সে বিষ্ণু চিন্তা করছিল কি না, বিষ্ণু আমার শত্রু, আমি তাকে বধ করবো, বিষ্ণু বিষ্ণু এরকম চিন্তা করছে, খারাপ চিন্তা, কিন্তু বিষ্ণু নাম করছে, বিষ্ণুকে আমি বধ করবো এই চিন্তা করছে। কেন না, আমার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে, হিরণ্যাক্ষ এই হিরণ্যকশিপুর ভাই ছিল, দু ভাই দিদির গর্ভে এসেছিল, কশ্যপ মুনির পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যমজ দুইজন। হিরণ্যাক্ষ তার চিন্তাধারা চোখটা ছিল কোথায় বেশি করে সোনা পাওয়া যাবে, তাই পৃথিবী বক্ষ থেকে সোনার খনিগুলি সব চুরি করেছিল, তাই পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলেছিল, রসা করে চলে গেছিল। তখন বরাহদেব রূপে ভগবান পৃথিবীকে উত্তোলন করেছিলেন, আর সেখানে এই হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ হয়েছিল, হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এই কারণে তার ভ্রাতা হিরণ্যকশিপু এই প্রহ্লাদের পিতা ক্রোধ ছিল বিষ্ণুর প্রতি, যে আমার শত্রু আমি তাকে বধ করব, আমার ভাই ভাতৃহন্তা, সেই জন্য ও সর্বদা চিন্তা করত বিষ্ণুকে পেলেই তাকে আমি শেষ করব। এই জন্য বধ কামনা করছিল, তপস্যা করতে যাচ্ছিল, যেখানে দেবতাদেরকে তপস্যা করছিল ব্রহ্মা, যে বর পেয়ে সে সবাইকে পরাস্ত করে আর বিষ্ণুকেও শেষ করবে এরকম ভাবনা ছিল। প্রহ্লাদ মহারাজ তিনি জানালেন তার বন্ধুদের, তো আমার মা নারদ মুনি কৃপায় ছিলেন তার আশ্রমে, আর নারদ মুনি আমার মাকে আমাকে লক্ষ্য করে এই গর্ভকে উদ্দেশ্য করে প্রত্যেক দিন ভাগবতের কথা শ্রবণ করাতেন, আর আমি গর্ভের মধ্যে সেগুলি শ্রবণ করতাম। আপনার তৃতীয় স্কন্ধ ভাগবত কপিলদের শিক্ষা পড়বেন, এই জীবের গতি সূক্ষ্মভাবে সব বর্ণনা আছে, কিরকম ভাবে আমরা এই দেহ বিভিন্ন দেহ লাভ করি। আমরা জন্মান্তর বিশ্বাস করি না, কিন্তু এখানে আমাদের ভিন্ন ভিন্ন দেহের কারণ আছে, তার পরবর্তীতে আমরা এক এক দেহ লাভ করি। সবসময় আমাদের দেহান্তর হচ্ছে মানে কর্ম অনুসারে এক একটি দেহ আমরা পেয়েছি, এখানে সবাই একই রকম মানুষ নয়, আলাদা আলাদা। কেন না কর্ম না দৈব নেত্রী না জন্তুর দেহ উপকৃতে জীব, সে তার কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ লাভ করে, কখনো রাজা কখনো প্রজা কখনো স্ত্রী কখনো পুরুষ কখনো ধনী কখনো গরিব কখনো পশু পাখি কখনো কীট পতঙ্গ, এই আত্মা বিভিন্ন দেহ তার কর্ম অনুসারে লাভ করে। এবং কিভাবে মাতা পিতার মাধ্যমে এই জীব আত্মা মায়ের গর্ভে প্রবেশ করে, কিভাবে সে বর্ধিত হয়, কতদিনে তার নখ চুল চক ইন্দ্রিয়গুলি আসে, এবং সে কিভাবে মায়ের দক্ষিণ পক্ষী এবং তার বাম পক্ষীতে যে বিচরণ করছে, সেখানে পুরুষ বাচ্চা না কন্যা বাচ্চা, সেগুলি ভাগবতে বলা আছে। মা নিজে বলতে পারবে ভাগবত পড়ে আমার হবে পুরুষ বাচ্চা আমার হবে কন্যা, যদি ভাগবতের জ্ঞান শিক্ষা করে সে অধ্যয়ন করে আচরণ করে ঠিকভাবে তখন সে বুঝতে পারে। সেই জন্য আমি অনুরোধ করব, এই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে জানিয়েছিলেন যে আমি আমার মায়ের গর্ভে ভাগবত কথা শুনেছিলাম, আর সেটা জানতে পেরেছি যে এই মনুষ্য দেহ হচ্ছে অত্যন্ত দুর্লভ, এটা পাওয়া যায় না, 80 লক্ষ জমি ভ্রমণ করার পর এটা পাওয়া যায়। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন তার বন্ধুদেরকে নিয়ে, সবাই হাত জোড় করুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, সবাই বলুন শ্রী প্রহ্লাদ উবাচ, কৌমারাচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতামিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অধুর্বম অর্থদম। প্রহ্লাদ মহারাজ এই কথা তার বন্ধুদেরকে বলছেন স্কুলে টিফিনের টাইম, যখন স্কুলে পড়াশোনা করছেন মাস্টার পড়াচ্ছেন, কিন্তু যখন দুপুরে টিফিন করতে যাওয়া হয় খাওয়ার পরে কিছু টাইম বাঁচে, তো প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের নিয়ে এই সময়ের সদ্ব্যবহার করতেন। তখন উনি এই কথা বললেন তার বন্ধুদেরকে, কি বললেন না, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে, প্রাজ্ঞ মানে যারা জ্ঞানবান, আমরা সবাইকে জ্ঞানবান ভাবি, কিন্তু প্রশ্ন করে দেখুন সত্যিকারের জ্ঞানী মনুষ্য জীবনে খুব জ্ঞানী, আপনার রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈজ্ঞানিক রাজনৈতিক নেতা স্কুলে সমস্ত যারা রয়েছেন শিক্ষা দিচ্ছেন, আমাদের পিতা মাতা, আমরা সকলে অহংকার করি আমরা খুব জ্ঞানী, আমরা খুব প্রাজ্ঞ। কিন্তু প্রাজ্ঞ যখন হবেন প্রহ্লাদ মহারাজের কথা অনুসারে কি করবেন না, মনুষ্য জীবনে সদ্ব্যবহার করবেন। প্রাজ্ঞ মানে বুদ্ধিমান হলে সে মনুষ্য জীবনে সদ্ব্যবহার করবে। কি করে মনুষ্য জীবনে সদ্ব্যবহার কি করে হবে, এখানে বলছেন ধর্মান ভাগবতান ইহ, ভাগবত ধর্ম আচরণের মাধ্যমে। তো ভাগবত ধর্মটা কি, ভাগবত ধর্মটা হিন্দু ধর্ম নয় কি মুসলিম ধর্ম নয় কি খ্রিস্টান ধর্ম নয়, ভাগবত ধর্ম আছে আত্মা ধর্ম। এই দেহের মধ্যে আত্মা আছে, তার একটা ধর্ম রয়েছে, প্রত্যেক বস্তুর একটা ধর্ম রয়েছে, নিত্য ধর্ম রয়েছে প্রত্যেক বস্তু। যেমন জলের নিত্য ধর্ম তরলতা নিম্নগামী, আগুনের ধর্ম উত্তাপ দেওয়া আলো দেওয়া, চিনির ধর্ম মিষ্টতা, লবণের ধর্ম লবণতা। কিন্তু এগুলা যদি লবণ যদি চিনি লাগে তাহলে আমার ওটা চিনি লবণ নাই। ঠিক তেমনি জীবের ধর্ম রয়েছে, দেহের ধর্ম রয়েছে ভোগ সম্ভোগ আর ত্যাগ, মনের একটা ধর্ম রয়েছে সংকল্প এবং বিকল্প। ঠিক তেমনি এই দেহ এবং মনের ঊর্ধ্বে আত্মা রয়েছে, যাকে জীব আত্মা বলা হয়, যার দরুন এই দেহটি কাজ করছে, চেতনা রয়েছে। আমরা এখানে হেঁটে এসেছি, দেখছি, কথা বলছি, তো সেটি হচ্ছে আত্মার অবস্থান হেতু। আত্মা হচ্ছে চেতনময় বস্তু, সেই পরম চেতনময় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের অংশ, চেতন চেতনা নাম। যে চেতন শক্তিটা আসছে সেই পরম চেতনময় পুরুষ পরমাত্মা ভগবান বিষ্ণু থেকে। তো সেই আত্মধর্ম আত্মা ধর্মটা কি না, ভগবানের সেবা করা। তো ভগবানের সেবা যারা প্রাজ্ঞ ব্যক্তি, এখানে বলা আছে ভাগবত ধর্ম আচরণ করবে, ভগবানের সেবা করবে, অন্য কারো সেবা করবে, তাই জন্য তাদের বলে প্রাজ্ঞ। তো সেজন্য আমরা অনেক সময় ধর্ম বলতে সাধারণত হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম বা দেশ ধর্ম, জাতি ধর্ম, পিতা মাতা ধর্ম, এসব ধর্ম ভাবি, দেবদী পূজা করা ধর্ম, গরিব লোককে খেতে দেওয়া ধর্ম, এগুলো আমরা ভেবে নিই। কিন্তু আসলে প্রকৃত ধর্ম হচ্ছে আত্মধর্ম। ইংরাজিতে ধর্ম সম্বন্ধে বলা আছে রিলিজিয়ান, যে তার কি বলা আছে, তার মানে কি বলা আছে, ওয়ান কাইন্ড অফ ফেথ, এক ধরনের বিশ্বাস। যে ইংরাজিতে ধর্ম সম্বন্ধে ইসরায়েলকে কি বলা আছে না, ওয়ান কাইন্ড অফ ফেথ, এক ধরনের বিশ্বাস। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ তিনি বললেন এটা ডিকশনারি যে লেখা আছে ওয়ান কাইন্ড অফ ফেথ এটা ভুল, এটা ঠিকভাবে বলা হয়নি। কেন না, আজ কোন কিছুর প্রতি আমরা বিশ্বাস করলাম, যেমন কেউ মুসলমান ধর্মের প্রতি বিশ্বাস করলাম এটা খুব ভালো, দুদিন পরে সে হিন্দু হয়ে গেল, তাহলে বিশ্বাসের পরিবর্তন হয়ে গেল। আজ কেউ হিন্দু তার মুসলমান হয়ে গেছে, আজ কেউ মনে করছে আমি সিপিএম রাজনীতি করছি এটা আমার ধর্ম, কাল সে হয়ে যাচ্ছে কংগ্রেস, আজ কংগ্রেস সে ভাবছে আমি আর আমার ধর্ম কংগ্রেস রাজনীতি আমি করছি গর্ব আমি ধর্ম পালন করছি, কাল সে তৃণমূল হয়ে গেছে। তো এগুলি ধর্মে যদি ভাবেন ওয়ান কাইন্ড অফ ফেথ, তাহলে আপনার ফেথ বিশ্বাস পরিবর্তন হয়ে গেছে, তো এটা ধর্ম নয়। প্রভুপাদ বলছেন যে এই ধর্মের ব্যাখ্যা করতে প্রভুপাদ বলছেন তিনি বলছেন অকুপেশনাল ডিউটি, অকুপেশনাল ডিউটি ধর্মের শব্দের অর্থ বলতে গিয়ে দুটি জিনিস বলছেন, একটা বলছেন ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক আর একটা বলছেন অকুপেশনাল ডিউটি। একটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, এক মিনিস্টারের সেক্রেটারি মুসলিম ছিল, কিন্তু সেই সেক্রেটারি তার ডিউটি মুসলমানের ডিউটি কি না, সেক্রেটারিয়াল কাজ করা, সেক্রেটারি যে মিনিস্টার তার যে কাজকর্মগুলি সে করবে, মিনিস্টারের আদেশ যা যা রয়েছে সেগুলি সে করবে। মুসলিম কুলে জন্ম হয়েছে, ভাবছে আমি মুসলমান, কিন্তু মিনিস্টারের সেক্রেটারি। কিন্তু এই মুসলিম সেক্রেটারি যে হয়েছিল এক মিনিস্টারের, ওনার অসুখ হয়ে গেল, দেহ ত্যাগ হয়ে গেল, তার একজন হিন্দু ব্যক্তি সেই মিনিস্টারের সেক্রেটারি কাজে নিযুক্ত হলেন। তিনি কি গিয়ে পরিবর্তন করবেন সেক্রেটারির কাজ? ও মুসলিম ছিল, ও একরকম করেছে, আমি এখন হিন্দু এসেছি, এই মিনিস্টারের সেক্রেটারির কাজটা এটা আমি আমার মতো করব, আমি এখন হিন্দু, এটি হবে? তো পরিবর্তন করবে? সেটা প্রভুপাদ এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে অকুপেশনাল ডিউটি, তাই জীবের তার পরম কর্তব্য তার ডিউটি হচ্ছে ভগবানের সেবা করা। এটা সে যে কোনো কুলে জন্ম হোক না কেন, তার মুচি হোক, মহিলা হোক, পুরুষ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, কিন্তু তার মূল যে স্থিতি ভিত্তি তার অকুপেশনাল ডিউটি আসলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব স্বভাবত তার ডিউটি হচ্ছে অকুপেশনাল ডিউটি, স্বভাবত ভাবে সে ভগবানের চাকর। কেন না ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, মমই মানুষ জীব লোকে জীবভূত সনাতন, জীব যে আমার নিত্য সনাতন অংশ, তাই অংশের কর্তব্য সে অংশী পুরুষ যিনি এই জগতের মালিক তার সেবা করা। এই জন্য এখানে প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সের শিশু তার বন্ধুদেরকে নিয়ে বুঝাচ্ছেন, যেটি তিনি মহান আচার্য আমাদের পরম্পরা সূত্রে মহাজন নারদ মুনি, কেন শাস্ত্রে বলা হয় ক পন্থা, আমরা কোন পথ অবলম্বন করব না, মহাজন যেন দ্বাদশ পন্থা, তাই মহাজন দ্বাদশ মহাজন রয়েছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মন জনক ভীষ্ম বলি বলি মহারাজ সুখদেব গোস্বামী যমরাজ, এই 12 জন মহাজন তাদের প্রধানকে অনুসরণ করা উচিত। কেন ধর্মতত্ত্ব তাদের হৃদয় গহ্বরে রয়েছে, আমরা জল্পনা কল্পনা করে স্পেকুলেশন করে ধর্ম আচরণ করার চেষ্টা করছি, নিজেদের মনোগঢ়া তৈরি করছি, সেজন্য ধর্ম সত্ত্ব নিহিত গহায়াম সেই কোথায় রয়েছে না, মহাজনদের হৃদয় গহ্বরে। সেজন্য প্রহ্লাদ মহারাজ একজন মহাজন যার থেকে পরম্পরা সূত্রে শ্রবণ করলেন মায়ের গর্ভে এই প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ একজন মহাজন, প্রহ্লাদ জনক, প্রহ্লাদ মহারাজের মহাজনের নামে মধ্যে রয়েছে, তাই ছোটবেলায় 5 বছর বয়সেই তিনি তার বন্ধুদের বলছেন ভাগবত ধর্ম আচরণ করতে হবে। সে ভাগবত ধর্ম আছে আত্মা ধর্ম, তা আত্মা ধর্ম কি না ভগবানের সেবা করা। তো ভগবান কে মানুষ চিন্তা করে, ভগবান কে বহু লোক এখন বিভ্রান্ত, ভগবান কে জানে না, মনে করে গরিব লোকেরা ভগবান, খেতে পাচ্ছে না, ভগবান শব্দের অর্থ যদি আমরা জানবো তাহলে মূর্খদের মতো দরিদ্র নারায়ণ সেবা বলে জগৎকে বিভ্রান্ত করবো না। দরিদ্র খেতে পায় না তাকে নারায়ণ বলছে, যে নারায়ণ সমস্ত জগতের মালিক সকলকে আশ্রয় দেন তাকে আমরা বলছি নারায়ণ, দরিদ্র খেতে পায় না তাকে নারায়ণ বলে আখ্যা দিচ্ছি। তো কত আমাদের জগতে মূর্খ লোকেদের প্রাদুর্ভাব, যার ফলে মানুষ আজকে বিভ্রান্ত ধর্ম, কেননা গীতা ভাগবতের শিক্ষা গুরু পরম্পরা সূত্রে মহাজনদের দ্বারা শ্রবণ গোচর না হলে আমরা ধর্মতত্ত্বে বিভ্রান্ত হব। তো সেজন্যই শ্রীল প্রভুপাদ ঈশ্বরের প্রতিষ্ঠাতা আচার্য তিনি গুরু পরম্পরা সূত্রে এই প্রহ্লাদ মহারাজ যিনি মহাজন তারই শিক্ষাকে ভাগবতের শিক্ষাকে সারা বিশ্ববাসীকে প্রদান করেছেন, কোনো পেগুলেশন না করে, পরিবর্তন না করে, গুরু বা আচার্য বা সাধু তিনি পিয়নের মতো প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একজন পিয়ন আমাদের চিঠিটা অ্যাডিটিভভাবে পৌঁছে দেয়, চিঠিটা কোনো খুলে না, কাটে না বা যুক্ত করে না, অ্যাডিটিভভাবে পিয়নের কাজ চিঠিটাকে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। ঠিক তেমনি যিনি সাধু প্রকৃত গুরু প্রকৃত আচার্য মহাজন সে পরম্পরা সূত্রে সেটাকে পুনরাবৃত্তিকরণ করবে, পুনরাবৃত্তি যা আছে সেটার পুনরাবৃত্তি করবে। তো প্রভুপাদ একজন আচার্য মহাজন হিসাবে তিনি পরম্পরা সূত্রে সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন, যেটা আজকে শুনছিলেন কিভাবে এই সমস্ত নিম্নবর্ণ বলছেন যে নিচ কুলে জন্ম হয়েছে কিন্তু তারা কি করছে না উচ্চ জিনিস আচরণ করছে। আমরা ব্রাহ্মণ পরিবারে জন্ম আছি ভারতবর্ষে, কিন্তু আমরা নিচু কুলের কাজ করছি যেটা করা উচিত না। ব্রাহ্মণ কুলের জন্য আমরা কি করছি না, চিটার্জি চিকেন হাউস করে রেখেছি, এই মুরগি কাটছি, এটা কি লো বর্ণ? যে শূদ্র মুচি তাদের কাজ ব্রাহ্মণ কুলে পৈতা ফেলে এটা করছে, তো এটা কি ঠিক?
তারা অন্ধকারকে জানি শ্রেষ্ঠ। তুমি ঠিক না? তো এই জন্য তারা নিচু করে জন্ম হয়েছে, কত খারাপ কাজ করছিল, কিন্তু তারা আজকে মানুষ মানুষকে খাচ্ছিল আফ্রিকান লোক। তো সেই সব ছেলেমেয়েরা এই গীতা ভাগবত শিক্ষা, প্রভুপাদ যেহেতু মহাগণগণের শিক্ষাকে এডিটিভ পুনরাবৃত্তিকরণ করেছেন, তাই সেই শক্তিটা ভগবান থেকে এসেছে। কেন? ভগবান হচ্ছে সমস্ত শক্তির উৎস। তো পরম্পরা সেই শক্তিটা অটোমেটিকলি যখন কেউ পুনরাবৃত্তিকরণ করবে, কেন কৃষ্ণ কথা কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই কৃষ্ণ শক্তি তার মধ্যে অর্পিত হয়। তাই প্রভুপাদের মধ্যে সেই কৃষ্ণ শক্তি অর্পিত হয়েছিল, যার দরুন তিনি আজ সমগ্র বিশ্ববাসীকে খ্রিস্টান মুসলিম হিন্দু আমেরিকা আফ্রিকা পাকিস্তান ইরাক ইরান প্রত্যেকটা দেশে আজ বহু মানুষ, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, ধনী লোক গরিব লোক রিক্সাওয়ালা লেবার যে কোনো বর্ণে জন্ম হয়েছে না কেন, তারা আজকে বুঝতে পেরেছে যে আমরা সকলে ভগবানের সেবক চাপ। কেন না? প্রহ্লাদ মহারাজ বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, যে আত্মার অংশ, আত্মা হচ্ছে ভগবানের অংশ, তাই তার সেবা করা ভাগবত ধর্ম, এটা হচ্ছে প্রকৃত ধর্ম। এই জন্য ভাগবতে বলা যে সবাই পুংসাম পরো ধর্ম, পর ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম, সেটা কি না আত্মার ধর্ম। তো সেটাকে শিখাতে হবে, ভগবান যে যুগে যুগে আসেন আত্মধর্ম শিখাতে, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম নয়। আর যারা হিন্দু মুসলমান খ্রিস্টান বলছে এটা সাম্প্রদায়িক সৃষ্টি আছে, আমরা বলছি না, আমরা রাজনীতির লোকেরা কি বলছে, এরা এই লোকেরা সাম্প্রদায়িক সৃষ্টি করছে, তার মানে আমরা যে কোনো রাজনীতি দলে রয়েছে তার মানে সাম্প্রদায়িক সৃষ্টি করছে। তার মানে একটি রাখা উচিত বর্ণ, সেটা আছে কি আত্মার যে বর্ণটা কি, সে ভগবানের অংশ হিসাবে তার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। একটি কুলে জন্ম আমাদের, হাজার হাজার বর্ণতে নয়, সাম্প্রদায়িক মানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ভারতীয় আমেরিকান পাকিস্তান এইসব পরিচয় দিচ্ছি মানে সম্প্রদায়ের তো আমরা সৃষ্টি করে পরস্পর মধ্যে যুদ্ধ লাগাচ্ছি, কিন্তু আমরা যদি বসুন্ধৈব কুটুম্ব কম হতে চাই তাহলে আমাদের সেই ভাগবত ধর্ম আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তো সেই ভগবানকে ভগবান হচ্ছেন সবকিছু উৎস, সবকিছু উৎস মানে কি, এই যে মাটি দেখছেন এই উৎসকে আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজনেরা, রাজনৈতিক নেতারা, বৈজ্ঞানিকরা, দেবতারা না, কেউ নয়, আমরা কেউ এই উৎস নয়। মাটি আগে ছিল, এখন আমরা একটু ভাগ করে নিয়ে ভাবছিলাম ভারতবর্ষ, এটা পাকিস্তান, এটা আমেরিকা, মাঝখানে এই মাটিটাকে নিয়ে আমরা ভাগ করে নেওয়ার দরুন যুদ্ধ, এটা মানুষের জ্ঞান নেই। রাষ্ট্রসংঘ সৈন্য হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু দিন দিন দেশ ভাগ হচ্ছে ফ্রাগ, তাহলে কি শান্তি হবে? যদি আলাদা আলাদা ভাগ হবে মাটিটা একজনের সম্পত্তি, তা সেটা যদি আমরা জানবো তাহলে আর আমরা নিজেরা মাঝখানে ভাগ করছি বলে এটা আমার, যেমন আমার বাবা একটা বাড়ি বানালে জমি জায়গা, তখন আমরা দুই ভাই জন্ম হলো, তো মাঝখানে আমরা দুইজন ভাই ঝগড়া করছি, এই ঘরটা আমার, আর এই ভাই বলছে না এই ঘরটা আমি নিব, একই এই জমি আমরা দেখি না এটা ছিল বাবা তৈরি করেছে, কিন্তু আমরা দুইজন ঝগড়া করছি, এটা আমার বলছে আমার আমার, খুন করে দিছি নিজের ভাইকেও খুন করছে। তাই আর সারা বিশ্বে খুনাখুনি হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ কি না, মহাজনদের কথাকে ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া, মহাজনদের কথার উপরে আমরা বাদ দিয়ে নিজেরা জল্পনা কল্পনা করে ধর্ম সৃষ্টি করছি, দেহ ধর্ম সৃষ্টি করছি, যেটাকে অসুরদের চিন্তাধারা, যেটাকে প্রহ্লাদ মহারাজের বাবা দেবতাদের করাইতে বলছে না না তোমরা এত নন্দন কানন কমলাঙ্গ মহিলা এদের সুন্দর সুন্দর ভোগ করছ, আমরা ভোগ করব, তোমরা কে আমিও ভোক্তা, এই হচ্ছে অসুরের চিন্তাধারা। তো এটা যখন আত্মজ্ঞান হবে, যখন জানবে না সবকিছু ভগবানের, তো আমার তো কিছু নাই, আমি তো নেকেট হয়ে এসেছি, আবার নেকেট হয়ে যাব, সকলে উলগ্ন হয়ে এসেছি, সে উলগ্ন হয়ে যেতে হবে। তো এই মানুষের জ্ঞানটি নেই, আমরা যখন আমার ছেলের জন্ম দিতে দেখি আমরা দেখছি সবাই, তখন জ্ঞান অর্জন করা উচিত, ও আমার ছেলে নেকেট হয়েছিল, তাহলে আমার জন্মটা সম্বন্ধে বিচার করা যায়, আমার জন্মটা একটু নেকেট হয়েছিল, বাবা বা বাড়ির কেউ মারা গেছে দেখছি, তাহলে আমারও এরকম মৃত্যু হবে। এই জ্ঞান গুলি মনুষ্য জীবনে অর্জন করে বোঝা উচিত কি এই মনুষ্যদের এটাই জিনিস, এই জন্ম মৃত্যু ব্যাধি বার্ধক্য এইসব দেখছি কি ব্যাপার। আমি তো চাই না বৃদ্ধ হতে, এখানে অনেক বৃদ্ধ হয়ে বসে আছি আমরা, কিন্তু কখন আমরা চেয়েছিলাম এই বার্ধক্য হোক? কয়জন চেয়েছেন? কেউ চান বার্ধক্যের হাত না চাইলেও আমাদের প্রকৃতির নিয়মে হচ্ছে। কেন? আত্মা হচ্ছে ভগবানের অংশ, এরকম বার্ধক্য হওয়ার কারণটা কি? এই দেহে আমরা দেহাত্ম বুদ্ধিতে আসক্ত হচ্ছি, বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি, জন্ম মৃত্যু জ্বালা জ্বালি বারবার। মনুষ্য দেহ থেকে এখন ধনী ঘরে, তারপরে আমি একটা গরিব ঘরে, কর্ম অনুসারে এখন রাজা কালকে একজন প্রজা, বুদ্ধদেব ভট্টাচার্য আগে রাজা এখন সাধারণ প্রজা, মমতা ব্যানার্জি এখন রাজা, তাহলে কবু রাজা কবু প্রজা। এই জ্ঞান মনুষ্য জীবনে প্রশ্নের মাধ্যমে বুঝাবে। কেন বুদ্ধদেব বাবু কেন গেলেন রাজা নেই, এখন মমতা কেন এলেন? যখন এই জ্ঞান অর্জন হবে, উনি ধনী ইনি কেন গরিব, উনি মহিলা ইনি কেন পুরুষ, উনি কেন অন্ধ ইনি কেন দেখতে পাচ্ছেন? মনুষ্য জীবনে এইগুলি যখন জিজ্ঞাসা হবে, এই জন্য শাস্ত্র বলা আছে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, শ্রেয় বস্তু জানতে চেষ্টা করতে হবে। আমরা যেগুলি জানি এখন সেগুলি শ্রেয় নয়, কেবল ইন্দ্রিয় সুখের প্রতি আমরা প্রশ্ন করছি কি করে আমি ভালো খাবো, ভালো করে মৈথুন করে ছেলে উৎপন্ন করবো, ভালো করে আত্মরক্ষা করবো, আর কি করে ভালো করে ঘুমাবো। এই চারটি অনুসন্ধান নিয়ে কি জগৎ, যেটা কুকুর বিড়াল শুয়োর গাধা তাদের মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত। আর আজ মানুষ ও সারা বিশ্বে আমরা বড় শিক্ষা প্রতিষ্ঠান কত কিছু তৈরি করছি জ্ঞান অর্জনের জন্য, কিন্তু কেবল এই চারটি চাহিদা মেটানোর জন্য পশু পাখির মতোই প্রচেষ্টা, এটা মানুষ জীবন? ওই আহার নিদ্রা ভয় মৈথুনের প্রচেষ্টা এটাই কি শিক্ষার প্রশ্ন করে? তো যে এর থেকে কি উন্নত কোনো কিছু জিনিসের জন্য মানুষ জীবন, না কেবল আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য? না, মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটি নয়। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বুঝাচ্ছেন যে দেখো মনুষ্য জীবনের গুরুত্ব ভাগবত ধর্ম আচরণ করা। কেন না? এই মনুষ্য দেহ আছে অর্থপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বলছেন দুর্লভম, এটা পাওয়া খুব কঠিন। মানুষের জন্ম, এই মনুষ্য জন্ম দুর্লভম তদপি অধুর্বম অর্থদম, অধুর্ব মানে এটা হচ্ছে অদিত্য, মানে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ ছোটবেলার শরীরটা নেই, আছে পরিবর্তন হয়েছে, আর একটা যুবক এরকম শরীর পেয়েছে, বার্ধক্য শরীর পাচ্ছে, তো পরিবর্তন হচ্ছে দেহে, তার মানে আবার একটা জন্ম হবে, তার মানে এই কৌমা এবং যৌবন জেলা ছোট দেহটা ত্যাগ করে আরেকটা দেহ। আমরা দেখতে পাচ্ছি না, আমরা বলি না তো আমি দেখি না আবার জন্ম হবে, আমি বিশ্বাস করি না জন্মান্তর ভাব। বহু মুসলিম কাল আমাদের একজন বলছে একটা প্রফেসর, সে উনি বিশ্বাস করেন না এই জন্মান্তর, এখন যা ভুল করো যা কিছু করো পরে আর এসব নেই। যখন জিজ্ঞাসা করা হলো তাহলে আপনি খেতে পাচ্ছেন প্রফেসর করছেন, ইনি কেন খেতে পাচ্ছেন না প্রফেসর করতে পারছেন না, কি কারণটা বলুন? ইনি মহিলা ইনি পুরুষ কেন? আপনি বলুন, আপনি যখন দেখলেন আপনার ছেলেকে জন্ম দিতে, আপনার স্ত্রী জন্ম গর্ভ থেকে প্রসব হলো, দেখলেন আপনি চাকরি সূত্রে চলে গেলেন দূরে, 10 বছর পরে এসে আপনার ছেলেকে চিনতে পারবেন? কেউ চিনতে পারবেন না। কেন? আপনার ছেলেকে আপনি দেখে গেলেন, জন্ম দিচ্ছে, মিষ্টি খাওয়ালেন, এ আমার ছেলে আমার ছেলে, তো 10 বছর পরে এসে আপনার ছেলে আপনার সামনে হাঁটাহাঁটি করছে, খেলা করছে, চিনতে পারছেন না আপনার ছেলে, তাহলে কেন? তাহলে আবার জন্ম হয়েছে, তা আপনি দেখেননি, কিন্তু আপনি এখন বুঝতে পারছেন আপনার ছেলে কোনটা। তো কি করে বুঝবেন আপনার ছেলে কোনটা? আপনার স্ত্রী, এই যে ছেলের মা যখন বলছে এটা তোমার ছেলে, তখন বোঝা যায়। কিভাবে দেখে নয়, জ্ঞানের মাধ্যমে শ্রবণ। সেজন্য যথাযথ অথরিটি থেকে আমাদের শ্রবণ করতে হবে, যে মা বাচ্চা দিয়েছে সে যথার্থ অথরিটি, সে জানাচ্ছে এটা তোমার ছেলে, তখন পিতা যখন বুঝছে তখন তার ছেলে বলছে এটা তোর বাবা,
তখন বুঝতে পারছে সিগার ধূমপান না করার জন্য ধন্যবাদ জানাবো, ধূমপান না করার জন্য, কেন আপনারা জানেন জ্ঞানবান ব্যক্তি সিগারেট স্মোকিং ইন্ডিয়াস টু হেলথ লেখা আছে। যদি আপনি সত্যিকারের জ্ঞানবান বলে পরিচয় দেন, বুদ্ধিমান ভদ্র, নিশ্চয় অন্যের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন না, ধূমপানটা নিষেধ করার নিজে গ্রহণ করবেন না, আমার ধন্যবাদ জানাবো না গ্রহণ করতে। তো এভাবে আমাদের জন্মতা রয়েছে, তার মানে কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র কবু রাজা কবু প্রজা কবু সুখী কবু দুঃখী, এইরকম দেহের পরিবর্তন হচ্ছে, আত্মা তার কর্ম অনুসারে চেঞ্জ করবে সবকিছু শরীর। সেজন্য আমাদেরকে একই ধনী করে দুদিন পরে গরিব হয়ে যাচ্ছে কর্ম, একই রাজা একটা প্রজা হয়ে যাচ্ছে সেটাই কর্ম। তো সেজন্য প্রহ্লাদ মহারাজ বলছেন এই যে মনুষ্য জীবনে বুঝা উচিত এইরকম আমার কেন পরিবর্তন হচ্ছে, উপলব্ধি করা হচ্ছে, এটা কি মানুষ জীবন? সেজন্য এটা তো অনিত্য, এটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা মূল্যবান। কেন মূল্যবান? প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, বিশেষ করে ভারতবর্ষ। কেন না ভগবত রাজ্যে ফিরে যাওয়ার দরজা, যেখানে এখানে একটা বাড়ি ওখানে দরজা আছে, আমি দরজার সামনে এলাম মানে ওই ঘরে ঢুকার সহজ পেয়ে গেলাম, সুযোগ এসে গেল। ঠিক ভগবত রাজ্য হচ্ছে আমাদের নিত্য বাড়ি, আলোয় জীবের নিত্য আলোয় হচ্ছে ভগবত ধাম। কিন্তু এই জড়া প্রকৃতির সংসর্গে আমরা ভোগের প্রবণতা, নিজের প্রভু চাকর হয়ে প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা, ধরুন আমাদের এই অবস্থা, বিভিন্ন গুণাবলীতে রজগুণ তমগুণ সত্যগুণের সঙ্গ করে বারম্বার জন্মমৃত্যু চক্রে আমরা ঘুরছি, সৎ অসৎ জনিতে জন্মগ্রহণ করছি। আত্মা ভগবানের অংশ আমরা শুনছিলাম, তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু সে করছে না কেন? না কারণ গুণসংঘর্ষ সৎ অসৎ জনি জন্ম, সে ভগবানকে ভুলে কি করছে না নিজে ভুলতা সাজার চেষ্টা। সবাই আমরা নিজে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের গুরু বলছেন এই জগতে প্রত্যেকে আমরা চাই আমি শ্রেষ্ঠ হব, সেটা হচ্ছে আসলিক চিন্তাধারা। মালিক রয়েছে, তার চাকর রয়েছে, চাকর যদি বলে এই বাড়ির আমি মালিক, যদি সে মালিক হওয়ার চেষ্টা করে তাহলে চাকরের কি অবস্থা হবে বলুন? সে চাকরি করতে পারবে? চাকর মালিকের নির্দেশ পালন করলেই সুখী থাকবে, চাকর যদি মালিকের নির্দেশ পালন করে। আমরা দেখি মায়াপুরে মাঝে মাঝে অনেক গাড়ি করে আসে, তাদের চাকরও আসে, মালিক যখন এয়ার কন্ডিশন গাড়িতে আসে সে চাকরও এয়ার কন্ডিশন গাড়িতে আসে, আবার দেখি মালিক এসে এয়ার কন্ডিশন ঘর ভাড়া করছে তখন চাকরও এয়ার কন্ডিশন ঘরে থাকে, আবার যদি মালিক যখন গলা বিল্ডিং এ 100 টাকা কুপন কেটে প্রসাদ পাচ্ছে চাকরকেও ওই লাইনে নিয়ে 100 টাকা কুপন দিয়ে প্রসাদ থাকছে পাশে বসে। কি করে চাকর? কি করে এই সুযোগ পাচ্ছে না চাকর? এইরকম সে মালিকের নির্দেশটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আচরণ করে, সেজন্য মালিক তার প্রতি সন্তুষ্ট। তাই চাকর তার নিজের মঙ্গলের জন্য মালিকের সেবা করে, তাই অটোমেটিক তার মঙ্গল হচ্ছে। আমরা প্রত্যেকেই সেই পরমেশ্বর ভগবানের সেবা করবো কেন? না নিজের মঙ্গলের জন্য। যেমন আপনারা চাকরি করেন, কেউ কেউ চাকরি করেন সরকারের, কেউ হয়তো শিক্ষক, তো সরকার আদেশ করেছেন, লিখে দিয়েছেন 10টা থেকে 4টা সবাই আসতে হবে, তা আপনি হেডমাস্টার, আপনি কি করলেন না 12টা গেলেন, হাজিরা দিলেন, বাড়ি চলে গেলেন, তো এটা আপনি কি সরকার আইন পালন করলেন? তাহলে কি হবে? এখন ডিমোশন হবে না প্রমোশন হবে? আপনার চাকরি ডিমোশন হয়ে যাবে, নিচে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের স্বতন্ত্রতা। ধরুন আমি হেডমাস্টার, আমি যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু আপনাকে আবদ্ধ হয়ে থাকতে হবে, চাকর হয়ে থাকতে হবে। চাকরি শব্দের অর্থ কি? চাকর। আমরা একটু চাকর হতে চাই না, কিন্তু আমরা প্রখ্যাত সবাই চাকর। আপনি যখনই 10টা থেকে 4টা ফলো না করবেন, 12টা গিয়ে 12:30টায় বাজে আসবেন, কয়েকদিন পরে আপনার নোটিশ আসবে, গ্রাউন্ড আপনি এখানে আর থাকতে পারবেন না, পদ থেকে আপনাকে ছাটাই বা চাকরি থেকে বহিষ্কার, লাঠি মেরে দিবে সরকার। তখন তাহলে কার ধরুন এটা কিসের জন্য আপনার এটা হলো? না আপনার কর্মের ধরুন, তো সেই কর্ম সরকারের উদ্দেশ্যে তার সন্তুষ্টি বিধান জন্য,
তাই এই সমস্ত জগতে জীব আছে ভগবানের অংশ, তাই জীবের পরম কর্তব্য সেই ভগবানের আদেশ আইনকে পালন করা, এটাই ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের দেওয়া আইন, কোন রাজনৈতিক আইন নয় কি কোন দেবতা আইন নয় কি মানুষের আইন নয়। অনেক লোক বিজেপিদের বলে এরা ধর্ম প্রচার করছে, হিন্দু ধর্ম, আর কোন হিন্দু ধর্ম বলে কিছু নেই শাস্ত্রে, খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম বলে কিছু নেই, কিন্তু আমরা হচ্ছে সাম্প্রদায়িক প্রচার করছে। যারা এরকম হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম নাম করে প্রচার করছে তারাই সাম্প্রদায়িক সৃষ্টি করছে, আর প্রকৃত ধর্ম এটি নয়। ধর্ম আত্মার ধর্ম, সেজন্য আত্মধর্ম আমাদেরকে শিখাতে হবে, যেটি ভাগবতে শিখানো হয়েছে, যার প্রচার করতে ভগবান নিজে আসেন যুগে যুগে, আর তার শুদ্ধ ভক্তদেরকে পাঠান, যেটি আজ সারা বিশ্বে তার শুদ্ধ ভক্ত প্রভুপাদ সে আত্মধর্ম ভগবানের শিক্ষাকে প্রদান করেছে। সেজন্য এখানে মনুষ্য জীবনে এটি উপলব্ধি করা, আমি চাকর, আমার নিজের মঙ্গলের জন্য আমি ভগবানের সেবা করি, এইটুকু শুধু বোঝা উচিত। সেজন্য আমি যখন কিছু খাচ্ছি এটা কার সম্পত্তি, যখন চাকর মালিকের বাড়িতে রান্না করলো, রান্না করে যখন সে খাবে নিজে ডাইরেক্ট, তখন মালিক তাকে দাঁড়িয়ে দিবে, কিন্তু যখন সে রান্না করে মালিকের জিনিস রান্না করছে, তারপরে আগে গিয়ে মালিক ছেলে মেয়ে মালিককে দিচ্ছে, তখন অটোমেটিক্যালি মালিক তাকে থাকা খাওয়া সবকিছু। সেজন্য আমাদের আত্মজ্ঞান লাভ করতে গেলে, এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে গেলে, তাহলে আমাদের কি করতে হবে, না ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের আরাধনা করলে তখন আত্মজ্ঞান লাভ হবে, যখন আমি সরকারের কথা সরকারের আমি অনুগত্যে আছে এই জ্ঞান হয়, তাহলে আমি চাকর সরকারের আদেশ পাল, এটি বোঝা যাবে। ঠিক তেমনি তার কথা চিন্তা করতে হবে, সেটা ভগবানের কথা চিন্তা করলে, ভগবানের নাম করলে, ভগবান নাম রূপে এসেছেন এই কলিযুগে, তখন আমার চেতনা মার্জিত হবে, তাকে স্মরণ করলে আমার চেতনা মার্জিত হবে। শিল প্রভুপাদ সারা বিশ্বে আমরা চেতনা হারিয়ে ফেলেছি, আমরা যে প্রকৃত ভগবানের সন্তান তার সেবক, সেটা ভুলে গিয়ে নিজে মালিক ছেড়ে গেছি, সেটা প্রভুপাদ সারা বিশ্বের লোকে শিখিয়ে দিলেন, কিভাবে না ভগবানকে দান করার মাধ্যমে। তো এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, এই গ্রন্থ রূপে এসেছেন, এবং অর্চা বিগ্রহ রূপে এসেছেন। এই নাম কলিযুগের ভগবানের নাম আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ভগবানের নাম করার মাধ্যমে জীবের চেতনা পরিমার্জিত হয়, তখন দেখা যায় যে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, মহিলা পুরুষ ডক্টর ইঞ্জিনিয়ার নয়, আমি ধনী গরিব নয়, শিক্ষিত।